بسم الله الرحمن الرحيم بيت الامان مسجد تورنتو كندا বৃহস্পতিবার মাগরিবের পর 11 সেপ্টেম্বর 2014। বিদায় হজে সূরা মায়েদার যে আয়াত অবতীর্ণ হয় তার তাফসীর বর্ণনা করতে গিয়ে কোরআনের আসল জ্ঞান অর্জন যে কেবল একজন সুযোগ্য শিক্ষকের তত্ত্বাবধানেই সম্ভব তার বিশদ আলোচনা করছেন হজরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام
হজরত উলামায়ে কেরাম, উপস্থিত সুদি সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফ। কুরআন শরীফকে আল্লাহর কালাম বলা হয়। কালাম শব্দের অর্থ হল কথা। কুরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলি সরাসরি আল্লাহর কথা। কুরআন শরীফের ভিতরে একমাত্র আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা নাই, এই জন্য কুরআন শরীফকে আল্লাহর কালাম বলা হয়। এই কুরআন শরীফ আল্লাহর কালামের ভিতরে সর্বমোট 114 খানা সুরা আছে। এর মধ্যে এক সুরার নাম সুরায়ে মায়েদা। সুরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের শেষের দিকের একটু অংশ আমি তিলাওয়াত করেছি। আয়াত অনেক লম্বা, তাই আয়াতের একটা অংশ মাত্র আমি তিলাওয়াত করেছি। এই অংশের আয়াতের যে অংশ আমি তিলাওয়াত করেছি এই অংশের তফসির বা ব্যাখ্যা থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআনের মর্ম সঠিকভাবে বুঝার এবং কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আয়াতের যে অংশ আমি তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল ইয়াউমা শব্দের অর্থ হল আজকে, আকমালতু শব্দের অর্থ হল পরিপূর্ণ করে দিলাম, লাকুম অর্থ হল তোমাদের জন্য, দীনাকুম অর্থ হল তোমাদের দীনকে। আজকে আমি আল্লাহ তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, এ হল আয়াতের মোটামুটি বাংলা অর্থ। আয়াতের যে অংশ তিলাওয়াত করা হইল সেই অংশের বাংলা অর্থ হইল, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু পবিত্র কোরআনের অনেক বিষয় এমন আছে যা শুধু অর্থের দ্বারাই অনুভব করা যায় না, যার মর্ম সঠিকভাবে অর্থ শুনলেই বোঝা যায় না তার ব্যাখ্যা ছাড়া। এজন্য আয়াতের যে অংশের তর্জমাটা আমি আপনাদেরকে শুনাইলাম, অনুবাদটা শুনাইলাম, যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই কথাটারও সঠিক মর্ম বুঝে আসবে না তার ব্যাখ্যা ছাড়া। আর কোরআনের ব্যাখ্যাকেই কোরআনের তফসির বলা হয়, পবিত্র কোরআনের ব্যাখ্যাকেই পরিভাষাগতভাবে কোরআনের তফসির বলা হয়। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাজিল করতে থাকি তখনই আপনি এই কুরআনকে মুখস্থ করে নেওয়ার জন্য তাড়াহুড়া করে জপতে থাকবেন না। প্রথম প্রথম আল্লাহ রাসূল এমনটা করতেন, একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসুল তা জপতে থাকতেন। রাসুলের উদ্দেশ্য ছিল যে নাজিল করতে করতে যদি আমি জুপে মুখস্থ করতে না পারি তাহলে যে শব্দটাই আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা তো আমার উম্মত আর পাবে না। কাজী উম্মত যেন কোরআনের কোনো শব্দ পাওয়ার থেকে বঞ্চিত না থাকে, তাই আল্লাহ নাজিল করে সমাপ্ত করতে করতেই আমাকে জপে মুখস্থ করে নিতে হবে, এই ছিল রাসুলের ধারণা। তাই রাসুল করতেন কি, প্রথম প্রথম আল্লাহ যখন কোরআন নাজিল করতে থাকতেন রাসুল তাৎক্ষণিকভাবে তাড়াহুড়া করে তা জপতে থাকতেন। বাধা দিয়ে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আমি যখন কোরআন নাজিল করি আপনার কাছে তখন আপনি তাড়াহুড়া করে এটা মুখস্থ করে নেওয়ার জন্য জপতে থাকবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, যেভাবে আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি সেইভাবে আপনার জপা ছাড়া আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। এবং তেলাওয়াত নাজিল করা সমাপ্ত হওয়ার পর আবার আপনার দ্বারা হুবহু সেই কোরআনের তেলাওয়াতটাও করাইয়া দেব। কাজেই আমি যখন কোরআন নাজিল করতে থাকি তখন শুধু আপনি গভীর মনোযোগে লক্ষ্য করবেন, জপবেন না, শুধু লক্ষ্য করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআনের ব্যাখ্যাটাও আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে শিক্ষা দেব। আল্লাহ নিজ দায়িত্বে রাসুলের কাছে কোরআন নাজিল করেন, আল্লাহ নিজ দায়িত্বে রাসুলকে কোরআন স্মরণ রাখাইয়া দেন, আল্লাহ নিজ দায়িত্বে রাসুলকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন। এই আয়াত এই ব্যাপারে পরিষ্কার যে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাকেও কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। শুধুমাত্র শব্দের অর্থ জানলেই যদি কোরআনের মর্ম বুঝে আসতো তাহলে যে রাসূলের কাছে আল্লাহ কোরআন নাজিল করেন সেই রাসূলকে কোরআনের ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়ার কোনো দরকার হইত না, কারণ কোরআনের ভাষাও আরবি, রাসূলের ভাষাও আরবি, তর্জমা তো এমনিই বুঝে আসে। এই আয়াতের দ্বারা বিষয়টা পরিষ্কার হইল যে কোরআনের শুধু অর্থ জানলেই কোরআনের মর্ম বুঝে আসে না কোরআনের ব্যাখ্যা ছাড়া। কোরআনের ব্যাখ্যাকেই পরিভাষাগতভাবে কোরআনের তফসির বলা হয়। সাথে সাথে এই কথাও বুঝে আসলো যে কোরআনের ব্যাখ্যাও নিজে নিজে বোঝা যায় না, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য উস্তাদের দরকার হয়। স্বয়ং আল্লাহ উস্তাদ হয়ে রাসুলকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। কোরআন যদি নিজে নিজে বুঝার মতো বিষয়টা হইতো তাইলে আল্লাহ উস্তাদ হইয়া রাসুলকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিতে হইতো না, রাসুল নিজে নিজেই কোরআনের ভাষা আরবি, রাসুলের ভাষা আরবি, নিজে নিজেই ব্যাখ্যাও বুঝে নিতে পারতেন। আল্লাহ খুব পরিষ্কার করে দিলেন যে কোরআনের অর্থ বুঝলেই কোরআনের মর্ম বুঝে আসে না, আর কোরআনের মর্ম বোঝার জন্য যে ব্যাখ্যার দরকার সেই ব্যাখ্যা নিজে নিজে বোঝা যায় না, এর জন্য উস্তাদ লাগে, একজন উস্তাদ হইয়া তাকে শিক্ষা দিতে হবে। এ পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, রাসুল কোরআন পাইলেন কার কাছ থেকে? রাসুল কোরআনের ব্যাখ্যা নিজে নিজেই বলেছেন না আল্লাহর কাছ থেকে শিখে বলেছেন? আল্লাহর কাছ থেকে শিখে বলেছেন। এই পর্যায়ে আল্লাহ হলেন রাসুলের কোরআন শিক্ষা দেওয়ার উস্তাদ, রাসুল হলেন আল্লাহর সরাসরি ছাত্র। তারপর রাসুল আল্লাহর কাছ থেকে কোরআন শিখে এই কোরআনের ব্যাখ্যা তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন। আল্লাহ যেমনটা শিখেছিলেন তার সরাসরি ছাত্রদেরকে তেমনটাই শিখাইলেন না ভিন্ন রকম শিখাইলেন? আপনারা কি মনে করেন, আল্লাহ আল্লাহর কাছ থেকে রাসুল কোরআন শিখেছিলেন একরকম, সাহাবাদের শিক্ষা দিলেন ভিন্ন রকম, না হুবহু তাই শিক্ষা দিলেন? হুবহু তাই শিক্ষা দিলেন। রাসুলের কাছ থেকে উম্মতের যে অংশটা সরাসরি আল্লাহর শিক্ষা দেওয়া অনুপাতে কোরআনের ব্যাখ্যা শিখেছে সেই অংশটার নাম হইল সাহাবায়ে কেরাম। একমাত্র সাহাবায়ে কেরাম ছাড়া উম্মতের কোনো অংশ সরাসরি রাসুলের কাছ থেকে কোরআন শিক্ষা করার সুযোগ পায়নি। এজন্য রাসুল আল্লাহর কাছ থেকে কোরআনের ব্যাখ্যা যেমনটা শিখেছিলেন যেহেতু ঠিক তেমনটাই সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছিলেন, সুতরাং পরবর্তীকালে যারাই কোরআন শিখবেন এবং শিখাবেন তাদের কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়াটা সঠিক হইল না ভুল হইল এটা যাচাইয়ের একমাত্র মাপকাঠি হইলেন সাহাবায়ে কেরাম। যার কোরআন ব্যাখ্যা সাহাবায়ে কেরামের ব্যাখ্যার অনুকূলে হবে তার ব্যাখ্যাই সঠিক ব্যাখ্যা বলে গণ্য হবে। পরবর্তীতে যারা যারাই কোরআনের যত ব্যাখ্যা করবেন তাদের কারো কোনো ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক হয়, সাহাবায়ে কেরাম কি ভুল শিখেছিলেন না সঠিক শিখেছিলেন? সুতরাং আমি যদি আমার কোনো ব্যাখ্যা যদি সাহাবাগণের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক হয় আমার ব্যাখ্যাটা সঠিক এবং সাহাবাদের ব্যাখ্যাটা ভুল ছিল প্রমাণ হবে না? আমারটা ভুল প্রমাণ হবে? হ্যাঁ আমারটা ভুল প্রমাণ হবে, এই জন্য আমারটা ভুল প্রমাণ হবে। এরপর সাহাবায়ে কেরামের পর থেকে কিয়ামত পর্যন্ত যারা যারা কোরআনের ব্যাখ্যা করবেন তাদের ব্যাখ্যা যদি দেখা যায় সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক নয় তাহলে তাদের ব্যাখ্যাই সঠিক ব্যাখ্যা বলে গণ্য হবে। যদি কারো কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের কোনো ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক হয় অবশ্যই সেক্ষেত্রে সাহাবায়ে কেরামের ব্যাখ্যাটা ভুল গণ্য হবে না, যার ব্যাখ্যা সাহাবাগণের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক হবে তার ব্যাখ্যাটাই ভুল গণ্য হবে। এটা হলো মেয়ার, এটা হলো মাপকাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং উস্তাদ হয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন, তারপর রাসুল উস্তাদ হয়ে তার সরাসরি ছাত্র সাহাবায়ে কেরামদেরকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এর মাধ্যমে আমি আপনাদের যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কোরআনের ব্যাখ্যা নিজে নিজে শিখা যায় না, কোরআনের ব্যাখ্যা শেখার জন্য সুযোগ্য উস্তাদের দরকার হয়। এইটুকু বলা আমার উদ্দেশ্য যে কোরআনের ব্যাখ্যা নিজে নিজে শিখা যায় না, কোরআনের ব্যাখ্যা শেখার জন্য সুযোগ্য উস্তাদের দরকার হয়। আমি কোরআন শিক্ষা করেছি আমার একজন উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে। অবশ্যই এই উস্তাদের সিলসিলাটা যাইতে 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 উপর দিকে এক পর্যায়ে দেখা যাবে যে আমার সর্বোচ্চ উস্তাদ তিনি কোরআন শিখেছিলেন একজন তাবেঈর কাছে, সেই তাবেঈ কোরআন শিখেছিলেন একজন সাহাবির কাছে, সাহাবি কোরআন শিখেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শিখেছেন সরাসরি আল্লাহর কাছে। এতটুকু কথার দ্বারা আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কোরআন অনুবাদের দ্বারা তর্জমার দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যা লাগে, এই ব্যাখ্যার নাম তফসির, এবং সেই তফসির নিজে নিজে বুঝতে পারা যায় না, তার কোনো সুযোগ্য উস্তাদের দরকার হয়। তাই আমরা যে আয়াতের অংশ তিলাওয়াত করেছি এই আয়াতের ব্যাখ্যা তফসির এই সমস্ত সুযোগ্য উস্তাদগণ যা লিখেছেন যা বলেছেন সেখান থেকে চয়ন করে আমি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের সমাজের মুসলমানদের জন্য যেটুকু দরকারি বেশি মনে করি, যেটুকু বেশি উপকারী মনে করি সেগুলি পেশ করার চেষ্টা করব। তা না হলে এই আয়াতাংশের ধারাবাহিক সবিস্তারে তফসির পেশ করার মতো নির্ধারিত সময় সম্ভব নয়। এই জন্য তিলাওয়াতকৃত আয়াতাংশের যেটুকু তফসির বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবে নির্ভরযোগ্য মুফাসসিরগণ লিখেছেন সেখান থেকে চয়ন করে বাছাই করে শুধু সেই কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে কথাগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের বর্তমান সমাজের মুসলমানের জন্য বেশি দরকারি মনে করি, বেশি উপকারী মনে করি। এখানে তিনটা কথা বিশেষভাবে ব্যাখ্যা সাপেক্ষ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে তিনটা কথা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। এক নম্বর, এখানে আল্লাহ আজকে বলতে কোন দিনটা বুঝাইলেন? আজকে যে আল্লাহ আমাদের দিনকে পরিপূর্ণ করে দিলেন, এ আজকে তো প্রত্যেক দিনের নামই তো আজকে, যখন যেই দিনটা আসে তখন সেই দিনটাই তো আজকে। সুতরাং এই আয়াতে আল্লাহ আজকে বলতে কোন দিনটা বুঝাইলেন, এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। দুই নম্বর, তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এখানে আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝাইলেন? এই দিন শব্দটা তো আরবি কুরআনের ভাষা, দিন শব্দ আল্লাহ কোন অর্থে এখানে ব্যবহার করলেন? এটা হলো দ্বিতীয় কথাটা যা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। তৃতীয় কথা হলো যে আমাদের দিনকে যে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, এই পরিপূর্ণতার ব্যাখ্যা কি? তাহলে মোটামুটিভাবে আলোচ্য আয়াতের অংশের অনুবাদ থেকে যে কটা কথা আমাদের ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে, এর মধ্যে বিশেষ তিনটা কথা ব্যাখ্যা সাপেক্ষ। একটা হলো আজকে বলতে কোন দিন, দ্বিতীয়টা হলো দিন বলতে কি বুঝায়, তৃতীয়টা হলো পরিপূর্ণ বলতে কি বুঝায়। আশা করি আপনারা অন্তত আলোচ্য বিষয়গুলি দয়া করে স্মরণ রাখলে কথাগুলি বুঝতে সহজ হবে এবং কোন সময় কোন আলোচনা চলতেছে তা অনুধাবন করতে পারবেন। আজকে আমি আল্লাহ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে কতটা কথা তফসির বা ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে? তিনটা কথা। এক নম্বর, আজকে বলতে কোন দিন? দুই নম্বর, দিন বলতে কি বুঝালেন? তিন নম্বর, পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝাইলেন? এই আয়াতটা নাজিল হয়েছিল, আল্লাহ নাজিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিন। ইসলামের ইতিহাসে রাসুলের বিদায় হজের ভাষণ একটা প্রসিদ্ধ ঘটনা। রাসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। সেই হজ পালনকালে যখন রাসুল প্রায় তার সাথে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের নিয়ে আরফার ময়দানে অবস্থান করতেছিলেন, আমাদের জানা থাকার কথা যে হজে আরফার ময়দানে অবস্থান করতে হয় জিলহজ মাসের নয় তারিখে। আরফার ময়দানে অবস্থানকালে রাসুল তার সাথে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটাকেই রাসুলের বিদায় হজের ভাষণ বলা হয়। যেহেতু এই হজ পালনের তিন মাস পরেই রাসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন, এই জন্য এই হজটাকে তার বিদায় হজ বলা হয়। আর এই হজে আরফার ময়দানে অবস্থানকালে তার সাথে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহর রাসুল যে মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন ওইটাকে রাসুলের বিদায় হজের ভাষণ বলা হয়। এটার সন তারিখটা ছিল দশম হিজরি সন, জিলহজ মাস, নয় তারিখ, শুক্রবার আসরের সময়। জবলে রহমত নামক রহমতের পাহাড়ের পাদদেশে রাসুল তার বাহনের পিঠে আরোহিত অবস্থায় আরফার ময়দানে অবস্থানরত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে যে মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন এটাকে ইসলামের ইতিহাসে রাসুলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করে তখনই আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন। আল্লাহ আয়াতটা যেদিন নাজিল করেছিলেন আজকে বলতে সেই দিনেই বুঝাইছেন। এবার বলুন তো আয়াতটা, আয়াতে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝাইলেন? রাসুলের বিদায় হজের ভাষণের দিন বুঝাইলেন। রাসুলের বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এ আয়াতে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। প্রসিদ্ধ কথা হলো বিদায় হজের ভাষণের দিন, আর সন তারিখটা হলো দশম হিজরি সন, জিলহজ মাস, নয় তারিখ, শুক্রবার। গেল যে তিনটা কথা ছিল ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া এই কথাগুলির শুধু শব্দার্থের দ্বারা মর্ম বুঝে আসবে না। এর মধ্যে একটা হলো আজকে বলতে কোন দিন, জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। দুই নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো আল্লাহ বললেন আমাদের দিনকে তিনি পরিপূর্ণ করে দিলেন। আমাদের দিন বলতে কি বুঝতে হবে? এই দিন শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয়, ফার্সি ভাষায় ব্যবহৃত হয়, উর্দু ভাষায় ব্যবহৃত হয়, এমনকি বাংলা ভাষায় একটা শব্দ আছে দিন। কিন্তু কুরআনের ভাষায় ব্যবহৃত দিন এবং বাংলা ভাষায় ব্যবহৃত দিন শব্দের বানানো একরকম নয়, অর্থ এক নয়। বাংলা ভাষার দিন শব্দের ভিন্ন অর্থ আছে, কুরআনের ভাষার দিন শব্দের ভিন্ন অর্থ আছে। কুরআনের ভাষার যে দিন শব্দটা, এটা যদি বাংলা অক্ষরে লিখতে হয়, অনেক সময় আমাদের বর্তমান সমাজে এক ভাষার শব্দ আরেক ভাষার অক্ষর দিয়ে লেখে, তো কুরআনের দিন শব্দটা যদি বাংলা অক্ষরে লিখতে হয় দয়ে রস্ব ইকার দিয়া, তারপরে যদি দৈন্তন্য লেখেন, তাহলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে যে এটা আরবি দিন না বাংলা দিন। কারণ বাংলায় তো একটা শব্দ আছে দিন, এটার বানানো তো এইভাবেই হয়। আর যদি দয়ে দীর্ঘ ইকার দিয়া দন্তন্য লেখেন, তখনও একটা বিভ্রান্তির সৃষ্টি হবে যে এটা আরবি দিন না বাংলা দিন, কারণ বাংলা ভাষায় আর একটা দিন শব্দ আছে দয়ে দীর্ঘ ইকার দিয়া। দয়ে রস্ব ইকার দিয়া যে দিন শব্দ আছে বাংলা ভাষায়, এর অর্থ হলো রাতের বিপরীত সময়। আর দয়ে দীর্ঘ ইকার দিয়া বাংলা ভাষায় যে দিন শব্দ আছে, এর অর্থ হলো গরিব, অভাবগ্রস্ত। কাজেই বাংলা অক্ষরে যেভাবেই বানান লেখেন, দয়ে রস্ব ইকার দিয়া লেখলেও ভুল বুঝাবুঝি হবে যে এটা আরবি দিন না বাংলা দিন। দয়ে দীর্ঘ ইকার দিয়া এই আরবি দিনের বানান লেখলেও ভুল বুঝাবুঝি হবে এটা আরবি দিন না বাংলা দিন। এই জন্য বাংলা অক্ষরে যখন কোরআনের দিন শব্দটা লেখা হয়, তখন দয়ে ব ফলা দিয়া তার মধ্যে দীর্ঘ ইকার দিয়া দন্তন্য দেওয়া হয়, যেন এই কথা বুঝতে পারে পাঠক যে এটা বাংলা দিন নয়, এটা আরবি দিন। এবার বলুন তো কোরআনের ভাষার দিন শব্দটা বাংলা অক্ষরে লেখলে বাংলা দিন না আরবি দিন, পার্থক্য করার চিহ্নটা কি? দয়ে বফলা, দয়ে বফলা। এই দিন শব্দটা আবার দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার কেন? কারণ আরবি অক্ষরে দালের পরে ইয়া এবং নু আছে, এই ইয়ার উচ্চারণটা দীর্ঘ ইকারের দ্বারা হয় বাংলায়। দাল, ইয়া, নুন, এই তিন অক্ষরে কোরআনের দিন দিন শব্দের বানান। যেহেতু দালের পরে ইয়া আছে, এই জন্য ইয়াটার উচ্চারণ বাংলা ভাষায় দীর্ঘ ইকার দেওয়া হয়। এই দিন শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন, বহু আয়াতে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু হাদিসেও এই দিন শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু সবচেয়ে বড় মনোযোগের সাথে লক্ষ্য করার ব্যাপার হলো আমাদের যে কথাটা, সেটা হলো যে কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল দিন শব্দটা সব ক্ষেত্রে একই অর্থে ব্যবহার করেননি। বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, বিভিন্ন হাদিসে রাসূল দিন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। কাজেই কোন আয়াতে কোন অর্থে ব্যবহার করলেন, কোন আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করলেন, এটা তো ওই যে আগে বললাম যে উস্তাদের কাছে কোরআন না শিখলে বলতে পারার কোনো উপায় নাই, কেউ বলতে পারবে না। অমুক আয়াতে আল্লাহ দিন শব্দ কোন অর্থে ব্যবহার করলেন, এটা আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছিলেন, রসুল সাহাবাগণকে শিক্ষা দিয়েছিলেন, তারা তাদের ছাত্রকে শিক্ষা দিয়েছিলেন, তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে, তারা আমার উস্তাদকে, আমার উস্তাদ আমাকে, আমি আমার ছাত্রকে। কোন আয়াতে দিন শব্দ আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোরআনের কোন তর্জমা নিজে নিজে পড়লে কোরআনের কোন আয়াতে আল্লাহ দিন শব্দ কোন অর্থে ব্যবহার করেছেন বুঝার কোন উপায় আছে? না, কোনো উপায় নেই। এ পর্যন্ত আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে পবিত্র কোরআনের যত আয়াতে দিন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন সবগুলি আয়াতে একই অর্থে নয়, বরং বিভিন্ন আয়াতে দিন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এবার আমি এর কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, আর সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়ার দিবসটা হল কিয়ামতের দিন। তাই আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, আর মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। দেখুন, একটা হলো আয়াতের শব্দার্থ আর একটা হলো আয়াতের মর্মার্থ। মালিক ইয়াউমিদ্দিন আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। কেন কর্মফল দান দিবসের মর্ম কিয়ামতের দিন হইল কেন? কারণ সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল আল্লাহ কিয়ামতের দিনই দিবেন, অন্য কোনো দিন নয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল কোন দিন আল্লাহ ঘোষণা দিবেন? সুতরাং কিয়ামতের দিনকে সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কিসের দিন বলা হয়েছে? কর্মফল দান দেওয়ার দিন বলা হয়েছে, কর্মফল দান দিবসের মালিক। তাই সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সারা এই সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা স্মরণ রাখুন সামনের কথাগুলি বোঝার সুবিধার জন্য। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা কর্মফল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। একটা উদাহরণ পাইলাম যে এই আয়াতে আল্লাহ দিন শব্দটা এই অর্থে ব্যবহার করেছেন। এখানেও কিছু আনুষঙ্গিক কথা আছে। কর্মফল কিয়ামতের দিন দিবেন কেন, এর আগে দিবেন না কেন? যে কারণে কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন নামে অভিহিত করলেন আল্লাহ। আরো কথা আছে যে আল্লাহ কি শুধু কিয়ামতের দিনের মালিক, দুনিয়ার কোন দিনের মালিক কি আল্লাহ নন? তাহলে শুধু কিয়ামতের দিনের মালিক বললেন কেন? এই সমস্ত আনুষঙ্গিক কথা আছে। আমি আগেই বলেছি যে সবগুলি কথা ধারাবাহিকভাবে সবিস্তারে একদিনে বলা যাবে না, বলতে গেলে রাত পোহায় যাবে কিন্তু তফসির শেষ হবে না। এই জন্য আনুষঙ্গিক সবগুলি কথা বলা যাবে না। আজকে শুধু আমি আগেই বলেছি যে আমি এই আয়াতের তফসির থেকে যে কথাগুলি অন্তত আমাদের বর্তমান সমাজের মুসলমানের জন্য আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি দরকারি মনে করি, আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি উপকারী মনে করি, সেই কথাগুলি বাছাই করে আপনাদের সামনে পেশ করব। সবিস্তারে ধারাবাহিকভাবে আলোচনার অবকাশ নাই, সময় সুযোগ নেই। তাই আজকের মতো আমরা এই দুই প্রশ্নের জবাবের দিকে যাব না। কর্মফল শুধু কিয়ামতের দিন দিবেন কেন, অন্য দিন কর্মফল দিবেন না কেন, এই আলোচনার দিকে আজকে যাব না। এবং শুধু কিয়ামতের দিনের মালিক আল্লাহকে বলা হলো কেন, এর আগের দিনগুলির মালিক কে, আর পরের দিনগুলির মালিক কে আল্লাহ ছাড়া আর কেউ, সেই প্রশ্নের জবাবের দিকেও আমি আজকে যাব না। তারপর দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এই আবার দিন শব্দ ব্যবহার করলেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, এখানেও দিন শব্দ ব্যবহার করলেন কিনা, দিন শব্দ ব্যবহার করলেন কিনা। সূরাতুল ফাতিহায় আমরা পেয়ে আসলাম দিন শব্দ আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। এখানেও যদি সেই অর্থ ফিট করে দেই তাহলে কি বিপত্তিটা ঘটে দেখুন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতের শব্দার্থ হল দিনের বেলায় বল প্রয়োগ চলবে না, দিনের বেলায় বল প্রয়োগ চলবে না। সূরাতুল ফাতিহায় দিন শব্দের কি অর্থ পাইছিলাম, তাহলে এখানের আয়াতের অর্থ দাঁড়াবে তখন সেই অনুপাতে কর্মফলের বেলায় বল প্রয়োগ চলবে না। অথচ হাসরের মাঠে পাপিষ্টদের কর্মফল বল প্রয়োগেই দেওয়া হবে, একটা পাপিষ্ট খুশি মনে কর্মফল নিতে চাইবে না। সুতরাং এখানে ওই অর্থ আনফিট নাফিট। বলেন লা ইকরাহা ফি দ্বীন আয়াতে সুরাতুল ফাতিহার দ্বীন শব্দের অর্থ ব্যবহৃত, দ্বীন শব্দের অর্থ ফিট না আনফিট? কাজে কাজে এখানে আল্লাহ দ্বীন শব্দকে সেই অর্থে ব্যবহার করেননি যে অর্থে সুরাতুল ফাতিহায় ব্যবহার করেছিলেন। তফসিরের কিতাবে উল্লেখ আছে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের বিচারে কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেওয়া হবে, একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর কিছু মানুষের হিসাব নিকাশ হবে। যাদের হিসাব নিকাশ হবে তাদের হিসাব নিকাশ হবে দুই প্রকার, এক প্রকার মানুষের হিসাব নিকাশ হবে সহজ, আর এক প্রকার মানুষের হিসাব নিকাশ হবে কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রসুল, হাসরের মাঠের হিসাব নিকাশ সহজ কোনটা আর কঠিন কোনটা? কোন হিসাবটাকে হাসরের মাঠের কোন হিসাবটাকে সহজ হিসাব বললেন আপনি, আর হাসরের মাঠের কোন হিসাবটাকে আপনি কঠিন হিসাব বললেন? আমাদেরকে একটু বুঝাইয়া দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে বলেন, হাসরের মাঠে যাদের আমলনামা দেখানো হবে, দেখে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে দেখো তোমার আমলনামায় এই পরিমাণ নেক আমলও আছে, এই পরিমাণ বদ আমলও আছে, আমি আল্লাহ দয়া করে তোমার বদ আমলগুলি মাফ করে দিলাম, এটা হবে এই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে হিসাবটা সহজ করা হবে। হিসাবে কিছু ধরার মতো ব্যাপার আছে কিন্তু আমি ধরলাম না, বুঝে থাকলে বলুন হিসাবটা কঠিন হইল না সহজ হইল? রাসূল বলেন এটা হবে হাসরের মাঠে সহজ সহজ হিসাব। আর কোনো কোনো মানুষের আমল নামা দেখাই আল্লাহ বলবেন যে তোমার আমল নামার মধ্যে যে উল্লেখ আছে এই সমস্ত পাপ তুমি করেছিলে দুনিয়ার জীবন, বলো পাপগুলি তুমি কেন করলে? আল্লাহর রাসূল বলেন, এভাবে হাসরের মাঠে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তার পাপের ব্যাপারে জিজ্ঞাসা করে ফেলবেন, কেন পাপ করেছিলে বলো, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। এটা হইল হাসরের মাঠের কঠিন হিসাব। যাদের কাছে আল্লাহ কৈফিয়ত চাইবেন গুনাহ কেন করেছিলে বলো, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। বুঝে থাকলে বলুন তো হিসাবটা সহজ হইল না কঠিন হইল? কঠিন হইল। অতঃপর যাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন পাপগুলি কেন করেছিলে বলো, প্রথম পর্যায়ে এরা বলবে যে না তো এই সমস্ত পাপ তো আমরা করিনি, সরাসরি অস্বীকার করে বলবে। এমন আমি আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতু ওয়ালাউ আলকা মাআযীরাহ। হাসরের মাঠে একদল মানুষ নিজের কৃত পাপের কথা সরাসরি অস্বীকার করে বলবে, জেনে শুনে ভুলে গিয়ে নয়, যে দুনিয়াতে এই পাপগুলি আমি করেছিলাম বলে আমার তো মনে হয় না, ব্যাপারটা এরকম নয়, জেনে শুনেই স্মরণ থাকা অবস্থাতেই পাপিষ্টরা হাসরের মাঠে যাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাপগুলি কেন করেছিলে বলো, তারা সরাসরি অস্বীকার করে বলবে এই পাপগুলি আমি করি নাই। তখন আল্লাহ বিভিন্ন পদ্ধতিতে সে যে পাপ করেছিল তা প্রমাণ করবেন। বলুন যাদের হিসাব কঠিন হবে তারা পাপের অভিযোগ স্বীকার করবে না অস্বীকার করবে? অস্বীকার করার পর আল্লাহ বিভিন্ন পদ্ধতিতে তা প্রমাণ করবেন। প্রমাণ করার একটা পদ্ধতি হল আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিনকে আল্লাহ নির্দেশ দিবেন, তোমার কোন অংশে কোন দিন এই পাপিষ্ট কোন পাপ করেছিল বলো, জমিন বলে দেবে। আমরা তো জমিনে দ্বারাই এই পাপ করি বা জমিনে অবস্থান করেই পাপ করি। জমিনকে আল্লাহ বলে দেবেন, নির্দেশ দিবেন, তোমার কোন অংশে এই পাপিষ্ট কোন দিন কোন পাপ করেছিল বলো, জমিন সবগুলি বলে দেবে। এটি হল পাপ যে করেছিল তার একটা প্রমাণ। দ্বিতীয় পদ্ধতি আল্লাহ অন্য আয়াতে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন পাপিষ্ট তার পাপের কথা অস্বীকার করে বসবে, আল্লাহ বলেন তখন আমি তার বাক শক্তি রহিত করে দেব, মুখে মোহর মেরে দেব, তার হাতকে জিজ্ঞেস করব, হাত হাতের পাপের কথা বলে দেবে। তার পাকে জিজ্ঞেস করব, পা পায়ের দ্বারা যে পাপ করেছিল বলে দেবে। এভাবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করব, প্রতিটি অঙ্গ কোন অঙ্গের দ্বারা কোন পাপ করেছিল বলে দেবে। প্রথম দফায় আল্লাহ জমিনের সাক্ষীর দ্বারা তার পাপ প্রমাণ করাইলেন, দ্বিতীয় দফায় তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা তার পাপ প্রমাণ করাইলেন। অন্য লোকের দ্বারা সাক্ষী নিলে বলতে পারতো যে এ দুশ্মনী করে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। তোমার হাত তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে কেন? তোমার পা তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে কেন? তোমার চক্ষু তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে কেন? তোমার কান তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য লোকের সাক্ষী না নিয়া পাপিষ্টের নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নেবেন। সাক্ষী এটা হল দ্বিতীয় পদ্ধতি যে হাসরের মাঠে আল্লাহ তার পাপ প্রমাণ করবেন। তৃতীয় পদ্ধতি হল দুনিয়ার জীবনে আল্লাহ প্রতিটি মানুষের দুই কাঁধে দুজন করে ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। ডান কাঁধের ফিরিস্তারা সারা জীবনের সমস্ত নেকামল লিপিবদ্ধ করে রাখে, লেখে রাখে। বাম কাঁধের ফিরিস্তা সারা জীবনের গুণাগুলি যথারীতি লিখে রাখে। এই ফিরিস্তাদের এই লিপিবদ্ধ করে রাখা জীবনের এই আমলনামাগুলি, এগুলি বোঝাবার জন্য বর্তমান বিজ্ঞানের যুগে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে বোঝানোটা খুব সহজ হয়ে গেল। কোনো অনুষ্ঠানের অডিও ক্যাসেট অথবা ভিডিও ক্যাসেট যদি করা হয়, পরবর্তীতে যদি এই অনুষ্ঠানে যেই একজন বক্তা যেই কথা বলেছিলেন তা যদি অস্বীকার করে বসেন, বলুন তো অডিও ক্যাসেট ভিডিও ক্যাসেট তার অস্বীকার করাটা যে মিথ্যা তা প্রমাণ করে দেবে কিনা? দেবে। মানুষের আবিষ্কৃত যন্ত্র যদি তার কৃতকর্ম অস্বীকার করার থেকে সংরক্ষণ করে রাখতে পারে, আল্লাহর নিয়োজিত দুই ফেরেশতা কি তার সারা জীবনের ক্যাসেটগুলি সংরক্ষণ করে রাখবেন না? যখন অস্বীকার করবে যে আমি পাপগুলি করিনি, তখন তার সারা জীবনের অডিও ক্যাসেট ভিডিও ক্যাসেট আপনাদের ভাষায় বলতে পারেন, আধুনিক ভাষায় দুই কাদের ফিরিস্তাদের তৈরি করা সারা জীবনের রেকর্ড তার সামনে পেশ করে দেওয়া। আমলনামা তার সামনে দেওয়ার পর প্রথমে সে ডান হাত বাড়াবে আমলনামাটা হাতে নিয়ে দেখার জন্য, যে দেখি আমার আমলনামায় কি লেখা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা তার ডান হাতকে গাড়ের সাথে বেঁধে দেবে, আর ডান হাত বাড়াতে পারবে না। তারপর তার বাম হাতটা বুক ছিদ্র করে বুক দিয়ে প্রবেশ করানো হবে, পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করা হবে, তারপর পিছন দিকে তার বাম হাতে বাম কাদের ফিরিস্তার লিখিত আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, সামন দিকে দেওয়া হলো না পিছন দিকে? ডান হাতে না বাম হাতে? বাম হাত পিছন দিকে গেল কিভাবে? বুকপিট ছিদ্র করে সেই ছিদ্র পথে বাম হাতটাকে নিয়ে সেখানে দেওয়া হবে আমলনামা। চেহারা রইল সামন দিকে, হাত চলে গেল পিছন দিকে, সেখানে দেওয়া হলো আমলনামা। দেখবে কিভাবে, পড়বে কিভাবে? আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার গার মুসকিয়ে চেহারা পিছন দিকে নিয়ে বলা হবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পরে দেখ তোর আমলনামা তুই পাপ করেছিলি কিনা। এটা হলো তৃতীয় পদ্ধতি, যে পদ্ধতিতে হাসরের মাঠে পাপিষ্ঠরা যখন নিজেদের পাপের কথা অস্বীকার করা হবে করবে, তখন এই পদ্ধতিতেও আল্লাহ তার পাপ প্রমাণ করবেন। আজকের মতো আপাতত তিনটা পদ্ধতির আলোচনা হলো। পাপিষ্ঠরা পাপ অস্বীকার করলে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন, বিভিন্ন সাক্ষীর প্রমাণের মাধ্যমে সাব্যস্ত করবেন। একটা প্রমাণ হইল জমিনের সাক্ষী, দ্বিতীয় প্রমাণ হইল তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, তৃতীয় প্রমাণ হল ফিরিস্তাদের লিপিবদ্ধ আমলনামার সাক্ষী। এভাবে বিভিন্ন পদ্ধতিতে প্রমাণ করার পর আল্লাহ দ্বিতীয় দফা জিজ্ঞাসা করবেন, এবার বল পাপগুলি কেন করেছিল। প্রথম দফার প্রশ্নের জবাবে কি বলেছিল? করিনি। এখন দ্বিতীয় দফা যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, এবার বল পাপগুলি কেন করেছিলে, এখন করিনি বলার উপায় বাকি আছে নাকি নেই? এখন আর এই পাপগুলি আমি করিনি বলার আর কোনো উপায় বাকি নেই? তখন বলবে, এই পাপগুলি তো আমি করিনি, আমাকে অমুকে তমুকে পাপগুলি আমার দ্বারা করাইছে, এই পাপগুলির দ্বারা জন্য আমি দায়ী নই, যারা আমাকে পাপগুলি করাইছে তারা দায়ী। এখন একটু তার এই কর্মফল গ্রহণ করার পথে গ্রহণ না করার জন্য প্রথমে মিথ্যার আশ্রয় নিয়েছিল, এখন নিল অপব্যাখ্যার আশ্রয়। কর্মফল গ্রহণ না করার জন্য নাকি গ্রহণ করার জন্য? তার কর্মফল গ্রহণ না করার জন্য প্রথমে সরাসরি মিথ্যার আশ্রয় নিয়েছিল। যখন মিথ্যার বানচাল হয়ে গেল, এখন সরাসরি মিথ্যার আশ্রয় নিল না অপব্যাখ্যার আশ্রয় নিল? এইটাই মানুষের স্বভাব, এইটাই মানুষের স্বভাব। জীবন বড় অপরাধ করবে, দর ফেললে অস্বীকার যাবে, প্রমাণ করে দিলে অপব্যাখ্যার আশ্রয় যাবে। স্মরণ রাখুন, হাসরের মাঠে যারা যে সমস্ত মানুষ আল্লাহর সামনে এইভাবে নিজের অপকর্মের ফল নিতে অস্বীকার করবে, প্রমাণ করে দিলে আবার মিথ্যার আশ্রয় নিবে, চিন্তা করে দেখুন তারা দুনিয়ার সাথে দুনিয়াতে আপনাদের সাথে কেমন আচরণ করবে। যে অসৎ লোকেরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে এইরকম তালবাহানা করতে পারে তার কৃতকর্মের ফল নিতে, তারা আপনাদের সাথে কোনো রকমের অসৎ ব্যবহার করলে, আপনাদের সাথে কোনো রকমের দুর্ব্যবহার করলে, আপনাদের সাথে কোনো অন্যায় অবিচার করলে, যখন ধরে ফেলবেন তখন আপনাদের সাথে কি করবে? আল্লাহর সাথে এমন যারা করবে, যখন বলবে অমুক তমুক আমার দ্বারা এই পাপগুলি করাইছে, এই ব্যাপারে রাসুলের একটা হাদিস আপনাদের স্মরণ রাখা দরকার। হাদিস শরীফে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার আদেশ পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার আদেশ পালন করা যাবে না। যার আদেশ পালন করলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয় তার আদেশ পালন করা যাবে না। সুতরাং অমুক আর তমুক যে তোমারে পাপের আদেশ করলো, আল্লাহর আদেশ লঙ্ঘন করে তুমি বন্দার আদেশ পালন করতে গেলে কেন? দেখুন তো তার জবাবের খণ্ডনটা পরিষ্কার হইল কিনা। আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, যার আদেশ পালন করলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয় তার আদেশ পালন করা যাবে না। তাহলে তুমি অমুক আর তমুকের আদেশ পালন করতে গেলে কেন আল্লাহর আদেশের বিরুদ্ধে? কিন্তু আল্লাহ সরাসরি তখনও এত তাড়াতাড়ি এই কথাটা বলবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন অমুক তমুক কে, তখন সে একটা তফসিলি বিবরণ দেব, আমার মা আমাকে এই পাপ করাইছে, আমার বাবা আমাকে এই পাপ করাইছে, আমার শিক্ষক আমাকে এই পাপ করাইছে, আমার দলের নেতা আমাকে এই পাপ করাইছে, শয়তান আমারে এই পাপ করাইছে, এই আরম্ভ হইল তার তফসিলি বিবরণ। এগুলি কি সারা রাতে শেষ করা যাবে? শুধু শয়তানের একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। যখন বলবে এই পাপগুলি আমার দ্বারা শয়তান করাইছে, কাজে আমার পাপের জন্য আমি দায়ী নই, শয়তান দায়ী, আল্লাহ তখন শয়তানকে জিজ্ঞেস করবেন, হে শয়তান, তুই আমার বান্দার দ্বারা এই পাপগুলি করাইলি কেন? শয়তান বলবে, আল্লাহ তোমার বান্দার দ্বারা আমি পাপগুলি করাইছি কিনা এটা পরে বলবো, দয়া করে আপনি এর আগে একটু জিজ্ঞেস করুন আপনার পাপিষ্ট বান্দাকে যে সে কি দুনিয়ার জীবনে আমাকে দেখেছিল কোনোদিন। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি যে শয়তান তোমারে পাপ করাইল, এই শয়তান কি দুনিয়াতে দেখেছিল কোনোদিন? সে বলবে, না দেখিনি। তখন শয়তান আবারও আল্লাহকে বলবে, আবার আল্লাহ আরেকটু দয়া করে জিজ্ঞেস করুন যে পাপিষ্ট জীবনে আমাকে কোনোদিন দেখলো না, আমি তার সাথে গেলাম কবে আর তার দ্বারা পাপ করাইলাম কবে? আল্লাহ জিজ্ঞেস করবেন, হে শয়তান তুই তো কইলে, হে পাপিষ্ট তুই তো কইলে শয়তান তোর দ্বারা পাপ করাইছে, শয়তান তো আসলো না তোর কাছে, দেখলেও না তুই শয়তান কিভাবে তোর দ্বারা পাপ করাইল? তখন সে জবাব দিবে, হে আল্লাহ তুমি নিজে এই শয়তানকে ক্ষমতা দিয়েছ, দূর থেকে অদৃশ্য অবস্থায় মানুষের অন্তরের মধ্যে পাপের কুমন্ত্রণা ঢেলে দেওয়ার, অবশ্যই আল্লাহ শয়তানকে এই এই ক্ষমতা দিয়েছেন যে আপনার আপনাকে দেখা দিবে না, দৃশ্যমান হবে না, অদৃশ্য থেকেই আপনার অন্তরে পাপের কুমন্ত্রণা ঢেলে দেবে। পাপের কুমন্ত্রণা ঢেলে দেওয়ার পদ্ধতি, কোনো নেক কাজের সুযোগ আসলেই মনের মধ্যে জাগাইয়া দিবে যে এই কাজটা এখন করতে যাইও না, অন্য সময় করা যাবে, এখন করতে গেলে এই ক্ষতি সেই ক্ষতি এই সমস্ত ঝামেলা। আর কোনো পাপের সুযোগ আসলেই মনে জাগাইয়া দিবে এটা বড় আনন্দময় ব্যাপার, এটা বড় সুখের ব্যাপার, এটা বড় লাভের ব্যাপার, যত তাড়াতাড়ি সম্ভবী পাশটা কাজটা করো, এই কথাগুলি মনে মধ্যে জাগাইয়া দেবে। এইটা হলো শয়তানের কুমন্ত্রণা। সে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার দেওয়া ক্ষমতা বলে সে আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে, শয়তানের কুমন্ত্রণার কারণে আমি পাপ করেছি, সুতরাং এই পাপের জন্য আমি দায়ী নই, আমার পাপের জন্য শয়তান দায়ী। কি বলেন, কর্মফল গ্রহণ করতে চাচ্ছে? কর্মফল গ্রহণ করতে চায় না গ্রহণ করতে চায় না? এই কথাটা বুঝাতে চাচ্ছি আমি আপনাদের। আল্লাহ তখন শয়তানকে জিজ্ঞেস করবেন, তুই কেন আমার বান্দারে কুমন্ত্রণা দিলি? শয়তান বলবে, হে আল্লাহ, আমাকে যখন আপনি দুনিয়াতে পাঠাচ্ছিলেন তখন আমি নিজেই আপনাকে বলে গিয়েছিলাম যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আমি গুনার কুমন্ত্রণা দেব। এই ফাফিষ্ট আজকে বলে কি, আমি তো শুরুতেই আপনাকে বলেছি কুমন্ত্রণা দেব, সেটা তো আমার দায়িত্বই। এই ফাফিষ্ট আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন সেই কথাটা জিজ্ঞেস করুন। পারলো কি শয়তানের গাড়ে চাপাতে? শয়তান স্বীকার করবে, আমি তো কুমন্ত্রণা দিয়েছি, এটা বাস্তব। সে আজকে কি বলে, আমি শুরুতেই আপনাকে বলেছি যে আমি প্রত্যেকটা মানুষের মনে কুমন্ত্রণা দেব, এটা তো আমার ডিউটি। সে গ্রহণ করলো কেন সেটা বলুন, আমি তো তার ঘাড়ে ধরিয়া পাপ করাই নাই, শুধু কুমন্ত্রণা দিয়েছি, আমার কুমন্ত্রণাটা সে গ্রহণ করলো কেন? সুতরাং আমার কুমন্ত্রণা দেওয়ার জন্য আমি দায়ী, কিন্তু আমার কুমন্ত্রণা সে গ্রহণ করলো কেন এটার জন্য আমি দায়ী নই, আপনার পাপিষ্টই দায়ী। বুঝে থাকলে বলুন, পারলো কি শয়তানের ঘাড়ে চাপাতে নিজের পাপের দায় দায়িত্ব? পারল না। এবার তৃতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবে, এবার বল তুই পাপ কেন করলি? বলুন তো আর কারো প্রতি দায় দায়িত্ব চাপাবারও সুযোগ আছে? সুযোগ নেই। এবার সে আর কোন অপব্যাখ্যারও আশ্রয় পাবে না, খুঁজে নীরব হয়ে যাবে, আর কোন আল্লাহর এই তৃতীয় দফার প্রশ্নের কোনো জবাবই দিতে পারবে না। তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, খুজুহু বা গুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। হে ফেরেশতারা, এই পাপিষ্টটাকে ধরো, তার হাতে পায়ে বেড়ি লাগাও, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া তাকে বাঁধো এবং জাহান্নামের আগুনে লটকাইয়া গেল। বলেন কর্মফল, স্বেচ্ছায় গ্রহণ করার কারণে হাত পায়ে বেড়ি লাগিয়ে 70 হাত লম্বা জিঞ্জির দিয়ে বেঁধে আগুনে নিক্ষেপ করতে হলো, স্বেচ্ছায় কর্মফল গ্রহণ করার কারণে না গ্রহণ করতে না চাওয়ার কারণে? তাইলে লা ইকরাহা ফিদ্দিনের আয়াতের কি অর্থ করবেন? মালিক ইয়াউমিদ্দিন আয়াতের অর্থ ছিল কর্মফল দেওয়ার দিনের মালিক, লা ইকরাহা ফিদ্দিনেও যদি কর্মফল অর্থটা ফিট করে দেন তাহলে এর অর্থ দাঁড়ায় জবরদস্তিমূলক কর্মফল দেওয়া হবে না। ফাফিষ্টটারে কিভাবে কর্মফল দেওয়া হলো? তাহলে জবরদস্তিমূলক, এখানে তো কর্মফল জবরদস্তিমূলক দেওয়া হয়, কর্মফল অর্থ আনফিট, কর্মফল অর্থটা আনফিট। সুতরাং যে আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের বেলায় বল প্রয়োগ চলবে না, এখানে দিন শব্দের অর্থ মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে যে অর্থে ব্যবহার করেছেন, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দকে সেই অর্থে নয়। এখানে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন ধর্ম বোঝাবার জন্য, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। দুনিয়াতে ধর্ম পালন করার বেলায় কোন অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করা যাবে না, বল প্রয়োগ করা যাবে না। সুতরাং সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা কর্মফল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন না ধর্ম অর্থ বোঝাবার জন্য? ধর্ম অর্থ বোঝাবার জন্য। এই কথাটা আমি আপনাদের এতক্ষণ বোঝাবার চেষ্টা করলাম যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ লা ইকরাহা ফিদ্দিন বলেছেন, এখানে দিন শব্দটাকে কর্মফল অর্থে নয় বরং ধর্ম অর্থ বোঝাবার জন্য এই আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, লা ইকরাহা ফিদ্দিন অর্থ কর্মফল দেওয়ায় বল প্রয়োগ চলবে না, কর্মফল দেওয়ার বেলায় বল প্রয়োগ চলবে না, না ধর্ম গ্রহণের বেলায় বল প্রয়োগ চলবে না? হ্যাঁ, ধর্ম গ্রহণের বেলায় বল প্রয়োগ চলবে। কোন অমুসলিম স্বেচ্ছায় যদি ইসলাম গ্রহণ করে তার ইসলামই শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কোন মুসলমান যদি বল প্রয়োগে কোন অমুসলমানকে ইসলাম ধর্ম গ্রহণ করায় সে তার ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই ইসলাম বল প্রয়োগে গ্রহণ করার ধর্ম না স্বেচ্ছায় গ্রহণ করার ধর্ম? হে, এটা হলো এই আয়াতাংশের মর্ম। এবার দেখুন সূরা শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ আবারও বলেন আকিমুদ্দিন, দিন কায়েম কর। আবারও দিন শব্দ আসলো কিনা? এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয়, আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস বোঝাবার জন্য। আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসে অটল থাকো, কারণ ইসলামের নামে কিছু আকিদা বিশ্বাস আছে ভ্রান্ত, কিছু ইসলামের নামে কিছু আকিদা বিশ্বাস আছে ভ্রান্ত, আর কিছু আকিদা বিশ্বাস আছে শুদ্ধ। না ইসলামের নামে কোনো ভ্রান্ত আকিদা বিশ্বাস দুনিয়াতে চালু নাই। কাদিয়ানিরা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে আর বলে এটা ইসলামী আকিদা, বাস্তবিক সেটা ইসলামী আকিদা না কুফুরি আকিদা, কুফুরি আকিদারে ইসলামী আকিদা নামায় চালাইয়া দিল। সুতরাং যে যে কোনো আকিদারে ইসলামী আকিদা কইলে আমি গ্রহণ করব না, ভ্রান্ত এবং বিশুদ্ধ যাচাই করতে হবে। এই কথাটা বুঝাই আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত আকিদায় বিশ্বাসী হইও না, ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসে অটল থাকো। শিয়া একদল মুসলমান, শিয়া এই শিয়াদের ১২টা উপদল আছে, ১২টা উপদলের মধ্যে একটা উপদলের নাম আছে শিয়া হুলুলিয়া। শিয়া হুলুলিয়াদের আকিদা বিশ্বাস হইল বলুন অমুসলিম নামে পরিচিত না মুসলিম গ্রুপ নামে পরিচিত? মুসলিম গ্রুপ। শিয়া হুলুলিয়া একদল মুসলমান দাবি করে তারা, তাদের আকিদা বিশ্বাস হইল দুধ আর পানি একত্র করলে যেমন দুধ পানি উভয়টা একাকার হয়ে যায়, পার্থক্য থাকে না, দুধই পানি পানিওই দুধ, ঠিক তেমনি ভাবে আল্লাহ আর মুহাম্মদ যেমন ভাবে দুধ আর পানি মিশে যায় তেমনি ভাবে আল্লাহ এবং মুহাম্মদ একত্র মিশে গেছে। এখন আল্লাহ মুহাম্মদ আল্লাহ আলাদা কিছু নয়, মুহাম্মদ আলাদা কিছু নয়, আল্লাহই মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, ভুল বলেছি সরি, আল্লাহ নয় আলী, আলী আলী মুহাম্মদ নয় আলী, আল্লাহ এবং আলী উভয়ে একাকার হয়ে গেছেন। এখন আল্লাহ ভিন্ন অস্তিত্বের নাম নয়, আলী ভিন্ন অস্তিত্বের নাম নয়, আল্লাহই আলী, আলীই আল্লাহ। এটা কি তারা কুফরি মতবাদ নামে গ্রহণ করেছে না ইসলামী মতবাদ নামে? ইসলামের মতবাদ নামে গ্রহণ করেছে, সত্যিই কি ইসলামী আকীদা? ইসলামী আকীদা নয়। এই জন্য আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য সূরা সুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন। এখানে আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসে অটল থাকো। আমাদের মূল আলোচ্য বিষয়টা বোঝার স্বার্থে আমি আশা করি আপনারা মনোযোগে শুনেছেন এবং জিজ্ঞেস করলে বলতে পারবেন, তারপরও আমার সামনের আলোচনাটা যাতে খোলা মনে করতে পারি এই জন্য আপনাদের কাছ থেকে একটু আশ্বস্ত হতে চাই, একটু জিজ্ঞাসা করতে চাই, দয়া করে বলুন তো সুরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কি অর্থে ব্যবহার করেছেন? সুরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আকিম লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দটাকে কোন অর্থে ব্যবহার করেছেন? ধর্ম। সুরায় সুরার ১৩ নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করেছেন? ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস। এবার আসি আমরা আলোচ্য আয়াতে, সুরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতের যে অংশে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দীন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়, বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থেও নয়, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দীন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। এখানে দীন অর্থ ইসলামের বিধিবিধান, তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের অর্থ কি দাঁড়াইল? আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। কি পরিপূর্ণ করে দিলেন? বিধিবিধান পরিপূর্ণ করে। এখানে যদি ধর্ম অর্থ নেন তাহলে আয়াতের মর্ম দাঁড়াবে যে রাসুলের বিদায় হজের বাসনের দিনে আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। আয়াত তো বিদায় হজের বাসনের দিনে না দিল, রাসুলের বিদায় হজের বাসনের দিনে আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলেন, কারণ দিন শব্দের অর্থ ধর্ম। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আমরা পাইলাম যে দিন শব্দের অর্থ ধর্ম, এখানেও যদি সে অর্থটা রিপিট করে দেন তাহলে অর্থ দাঁড়াবে যে রাসুলের বিদায় হজের বাসনের দিনে আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। এই অর্থটা নিলে কেমন বিভক্তি দাঁড়ায় দেখুন, আয়াতটা নাজিল হইল রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন আগে? ৩ মাস আগে। এর আরো ২ মাস ২১ দিন পরে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছেন, সে আয়াতে আল্লাহ বলেন وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে সম্মিলিতভাবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সকলকেই যার যার কর্মফল ভোগ করতে হবে, কাউকে কর্মফল দেওয়ার বেলায় কারো প্রতি কোনো রকমের অবিচার করা হবে না। আয়াতটা নাজিল হইল বিদায় হজের ভাষণের আরো দুই মাস একুশ দিন আগে যে আয়াত নাজিল হইল সেই আয়াতের অর্থ যদি হয় তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে দুই মাস একুশ দিন পরে যে আয়াত নাজিল হইল সেই আয়াতটা কি ধর্মের ভিতরে থাকে? থাকে? যদি ধর্মের ভিতরে থাকে তাহলে ধর্মের ভিতরে যে আয়াতটা আছে এই আয়াতটা নাজিল হওয়ার আগে ধর্ম পরিপূর্ণ হয় কিভাবে? আর যদি বলা হয় যে এই আয়াতটা ধর্মের ভিতরে নয় তাহলে অনিবার্য পরিণতি দাঁড়ায় যে কোরআনে একটা আয়াত আছে যেটা আমাদের ধর্মের অংশ নয়, বুঝতেই পারে না। সুতরাং এখানে ধর্ম অর্থ আনফিট, ধর্ম অর্থ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম। তাইলে দুই মাস একুশ দিন পরে যে আয়াত নাজিল সেই আয়াত কি ধর্মে থাকে না ধর্মের বহির্ভূত সাব্যস্ত হইয়া যায়? খাতে খাতে এখানে ধর্ম অর্থটা ফিট না আনফিট? আনফিট, এখানে ধর্ম অর্থ ফিট নয়। এখানে দিন শব্দটাকে আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য। তাহলে এবার আয়াতের অর্থ কি দাঁড়াইল? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। যে কয়টা কথা ব্যাখ্যা সাপেক্ষ ছিল এই আয়াতাংশের তর্জমা থেকে ট্রান্সলেশন থেকে, যে কয়টা কথা ব্যাখ্যা সাপেক্ষে বোঝার দরকার ছিল, তফসির সাপেক্ষে বোঝার দরকার ছিল, এর মধ্যে এক নম্বর ছিল আজকে বলতে কোন দিন, বিদায় হজের ভাষণের দিন। দ্বিতীয়টা হলো এখানে আল্লাহ দিন বলতে কি বুঝাইলেন? এখানে আল্লাহ দিন বলতে বিধিবিধান, ইসলামের বিধিবিধান রাসুলের বিদায় হজের ভাষণের দিনেই আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং রাসুলের বিদায় হজের ভাষণের দিনের পর থেকে কিয়ামত পর্যন্ত কেউ যদি কোনো বিধানকে ইসলামী বিধান বলতে চায় তাহলে বিদায় হজের ভাষণের দিন পর্যন্ত আল্লাহ যেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন সেইভাবেই প্রমাণ করতে হবে, অন্যভাবে প্রমাণ করতে গেলে সেটা প্রমাণিত হবে না। এই বিধিবিধান আল্লাহ সেদিনেই পরিপূর্ণ করে দিয়েছেন, এখান থেকে আর কোনো বিধিবিধান রহিত হবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো বিধিবিধান ইসলামের নামে সংযোজিত হবে না। এই হল পরিপূর্ণকতার একটা ব্যাখ্যা। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তিনটা কথাই ছিল ব্যাখ্যা সাপেক্ষ। একটা হলো আজকে বলতে কোন দিন, বিদায় হজের ভাষণের দিন। দ্বিতীয় কথাটা হলো এ আয়াতের দিন অর্থ শব্দটাকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? ইসলামের বিধিবিধান অর্থে। তিন নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথাটা কি ছিল? পরিপূর্ণতার ব্যাখ্যা কি? পরিপূর্ণ করে দিলাম কথার বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো যে আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমার প্রদত্ত ইসলামের কোনো বিধিবিধান রহিত হবে না, আর কোনো বিধিবিধান ইসলামের নামে নূতনভাবে সংযোজিত হবে না। পরিপূর্ণতার এক ব্যাখ্যা হল এটা। কাজেই এই আয়াতাংশের তফসিরটা যদি বর্তমান সমাজের সর্বস্তরের মুসলমানেরা স্মরণ রাখত, ইসলামের কোনো কোনো বিধানের বিপক্ষে বিরুদ্ধে তথাকথিত কিছু ইসলামী বুদ্ধিজীবীরা আপত্তি উঠাইতে পারত না। ইসলামী বিভিন্ন বিধিবিধানের বিরুদ্ধে বর্তমান জমানার অনেক বুদ্ধিজীবীরা আপত্তি উঠায় কিনা, আপত্তি উঠায় কিনা? কি বলতে চায়? যে আধুনিক কালে ইসলামের এই বিধানটা, 1400 বছর আগের পুরাতন বিধানটা অচল, এটা বোঝাতে চায়। বলুন, সচল বুঝাতে চায় না অচল বুঝাতে চায়? তুমি আকমাল তুলাকুম দিনাকুম কি বুঝেছ? আকমাল তুলাকুম দিনাকুমের তফসির, সহি তফসিরটা যদি মুসলমানের ব্রেইনে থাকত, যত বড় পণ্ডিত হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় গুণী হোক, ইসলামের কোনো বিধানকে কোনো যুগে অচল বলার সাহস করতে পারত না। আমার কথা বুঝে থাকতে বলুন তো, বর্তমান দুনিয়ার বড় বড় বিভিন্ন বড় বড় শিক্ষিত ইসলামী পণ্ডিত, জ্ঞানী গুণী পণ্ডিত, দার্শনিক বিজ্ঞানী যারা বুদ্ধিজীবী হিসাবে পরিচিত, তারা ইসলামের অনেক বিধিবিধানকে আধুনিক কালে অচল সাব্যস্ত করতে চায় কিনা? এই বুদ্ধিজীবীরা আকমাল তুলাকুম দিনাকুম বুঝেছে? আকমালতুলাকুম দিনাকুম বুঝেছে? বুঝেনি। কেন? কোরআন শিক্ষাকে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন এটা শিক্ষা করার দরকারই মনে করে না? বর্তমান দুনিয়ার প্রতি লক্ষ মুসলমানের, আমার ধারণা মতে প্রতি লক্ষ মুসলমানের 99,999 জন মুসলমান স্বেচ্ছায় স্বজ্ঞানে ঠান্ডা মস্তিষ্কে কোরআন শিক্ষা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে। কোরআন শিক্ষা থেকে কত দূরে অবস্থান করে? কোরআন শিক্ষার সোয়াও যেন তার গায়ে না লাগে, কোরআন শিক্ষার বাতাসও যেন তার গায়ে না লাগে, এতটুকু নিরাপদ দূরত্বে অবস্থান করে স্বেচ্ছায় স্বজ্ঞানে ঠান্ডা মস্তিষ্কে। এর অনিবার্য পরিণতি আকমালতুলাকুম দিনাকুম আয়াতে আল্লাহ কি কইলেন, আর সে আধুনিকতার দোহাই দিয়া কি বলতে চায়? বর্তমান দুনিয়াতে, বর্তমান জ্ঞানের যুগে, বর্তমান বিজ্ঞানের যুগে, বর্তমান ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে ইসলামের এই বিধান আর চলতে পারে না। এমন কথা বলে কিনা? বলে না। এরকম পণ্ডিতেরা কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে যত আপত্তি উত্থাপন করেছে, এইগুলি আলোচনা করতে গেলে রাত পোহায় যাবে আলোচনা এবং তার খণ্ডনের শেষ বিবরণ শেষ হবে না। শুধুমাত্র উদাহরণস্বরূপ আজকের মতো আমি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরতে চাই। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আয়াতটা হলো সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন। এর অর্থ হলো আল্লাহ তোমাদের গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিচ্ছেন, তোমাদের কারো পিতামাতা মারা গেলে মৃত পিতামাতার ত্যাজ্য সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মৃত পিতামাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। সমান সমান দেওয়া হইল না বেশ কম করা হইল? আধুনিকতার দোহাই দিয়ে বলা হয় নারী পুরুষের ব্যবধান বর্তমান যুগে এই ভ্রান্ত মতবাদ আর গ্রহণযোগ্য নয়। বর্তমান শিক্ষিত যুগের জ্ঞান বিজ্ঞানের যুগের মতবাদ হইল নারী পুরুষ সমান। বলুন, নারী পুরুষ সমান বলে স্লোগান দেওয়া হয় কিনা? সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে পিতামাতার ত্যাজ্য সম্পদে নারী পুরুষের অংশ সমান রাখা হলো না, ব্যবধান করা হলো। যে কোরআন করেছে ব্যবধান, তাদের দাবি হইল সমান। কোরআনের বিধান মেনে নিল না আপত্তি উত্থাপন করল? কিন্তু সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার যেটা, সেটা হইল এই সমস্ত বর্ণচুরেরা, এই সমস্ত জ্ঞান পাপীরা সরাসরি কোরআনের বিধানটাকে ভুল বলে না, কোরআন বিধান সম্পর্কে সম্পূর্ণ নীরব থাকে, আর নারী পুরুষ সমান এই স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে। জনগণ যদি সমান কথাটা গ্রহণ করে নেয়, অটোমেটিকলি সূরা নিসার 13 নম্বর আয়াতের বিধান রহিত সাব্যস্ত হয়ে যাবে। এইটা হলো সবচেয়ে বড় দুর্ততা, সবচেয়ে বড় কুচক্রান্ত, সবচেয়ে বড় জঘন্যতম বাটপাড়ি, যে কোরআন সম্পর্কে কোনো মন্তব্য করে না, কোরআনের বিধানের বিরুদ্ধে আন্দোলন করে। এই পর্যায়ে জরুরি ভিত্তিতেই আমাদের একটু পিছন দিকে চলে যাওয়া দরকার, কেন আল্লাহ বৈষম্যটা করলেন এটা বোঝা দরকার। যারা যারা নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, এদের কাছে এই আয়াতের বিধানটা আপত্তিকর হইয়া দাঁড়ায়। বলুন ঠিক কিনা? যারা নারী পুরুষের সমান অধিকার বলে স্লোগান দেয়, এদের জন্য সূরায়ে নিসার 11 নম্বর আয়াতের বিধানটা গ্রহণযোগ্য হইয়া দাঁড়ায় না আপত্তিকর হইয়া দাঁড়ায়? আপত্তিকর হইয়া দাঁড়ায়। দুনিয়ার জীবনে যত সম্পদ মানুষের উপভোগ করার মতো আছে, সমস্ত সম্পদেই আল্লাহ নারীকে হয়তো পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন, আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন, সমান অধিকার কোথাও নেই। আমার কথা আরেক আবার বলি, একটু লক্ষ্য করুন, কারণ সামনে আরেকটা কথার সাথে সাংঘর্ষিক হবে। দুনিয়ার জীবনে মানুষের উপভোগ করার মতো যত সম্পদ আছে, সকল প্রকার সম্পদে আল্লাহ নারীকে হয়তো পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন, আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন, সমান অধিকার নয়। কি বুঝলেন? সম্পদের বুক দখলে নারী পুরুষের সমান অধিকার না নারীর অগ্রাধিকার? শুধু অগ্রাধিকার না, অনেক ক্ষেত্রে একচেটিয়া অধিকার। আল্লাহ যেখানে অগ্রাধিকার দিলেন, আল্লাহ যেখানে একচেটিয়া অধিকার দিলেন, সেখানে তুমি সমান অধিকার দিয়ে কি 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 বুঝাতে চাও? আপনাদের অবশ্যই এই কথাগুলি বুঝে রাখা দরকার এবং সমান অধিকারের ধ্বজাধারীদেরকে মুখ বরাবর জিজ্ঞাসা করা দরকার, তুমি কি দিতে চাও? আল্লাহ তো অগ্রাধিকার দিয়েছেন, তুমি সমান অধিকার দিয়ে নারীকে জিতাইলে না ঠগাইলে? আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, নারীকে পুরুষের সমান অধিকার যারা দিতে চায় তারা জিতাইল না ঠগাইল? ঠগাইল, আল্লাহ জিতাইছেন, তুমি ঠগাইতে চাও? সুতরাং তোমার বিধান বাতিল, কোরআনের বিধান বলবৎ। কতদিনের জন্য? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এবার একটু বুঝার চেষ্টা করুন, নারীকে আল্লাহ সকল প্রকার সম্পদের মুগ্ধ হলে পুরুষের উপর অগ্রাধিকার কিভাবে দিলেন, আবার একচেটিয়া অধিকার কোথায় দিলেন? কোনো বাবার ঘরে যখন কোনো ছেলে জন্ম হয়, ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যখন কোনো ছেলে জন্ম হয়, ওই ছেলেকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব হয়। কতদিন পর্যন্ত? ছেলেটা নাবালক থাকবে যতদিন পর্যন্ত। বুঝে থাকতে বলুন তো, ইসলামী বিধানে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিনের জন্য বর্তায়? যতদিন নাবালক থাকবে। সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলেন দায়িত্ব না দয়া? দয়া। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব হবে। এই দুইটা বিধান স্মরণ রাখুন ইসলামের। এবার আসুন তুলনামূলক আলোচনায়। জীবনের শুরুতেই বাবার উপার্জিত সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার, জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল না মেয়ে অগ্রাধিকার পাইল? বলেন সমান অধিকার না অগ্রাধিকার? তাহলে কোরআন যেখানে অগ্রাধিকার দিল, সেখানে তুমি সমান অধিকার দিয়া জিতাইতে চাও না ঠগাইতে চাও? পরিষ্কার করে বলো, পারবেন এই প্রশ্নটা তাদেরকে করতে? যে তোমরা যারা সমান অধিকার বলো, তোমরা সমান অধিকার দিয়া জিতাইতে চাও না ঠগাইতে চাও? পরিষ্কার করে বলো, কোরআন তো অগ্রাধিকার দিয়া রাখছে, নাকি আপনারা বুঝতে পারেননি আমার কথা? গেল অগ্রাধিকারের উদাহরণ। এরপরে দেখুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের বিয়ে হয়, এই বিয়ের মাধ্যমে ছেলে মেয়ে দুইজনে মিলে একটা পরিবার গড়া হয়। এই পরিবারের প্রথম দুইজন সদস্য, একজন স্বামী একজন স্ত্রী, স্বামীর যৌবনের চাহিদা স্ত্রীর মাধ্যমে নিবারণ হয়, স্ত্রীর যৌবনের চাহিদা স্বামীর মাধ্যমে নিবারণ হয়। সুতরাং যৌবনের চাহিদা নিবারণের বেলায় উভয়ে উভয়ের মোকাবেক্ষী। কথাটা ঠিক আছে কিনা? যৌবনের চাহিদা নিবারণের বেলায় উভয়ে উভয়ের মুখাপেক্ষী, না স্বামী একতরফা স্ত্রীর মুখাপেক্ষী, না স্ত্রীও স্বামীর মুখাপেক্ষী, উভয়ে উভয়ের মুখাপেক্ষী। কিন্তু ইসলামের বিধান বলে যে এই চুক্তিতে আবদ্ধ হওয়া মাত্রই স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সম্পদের একটা অংশ দিয়ে দিতে হবে, যেটাকে ইসলামের পরিভাষায় মুহরানা বলা হয়। উভয়ে উভয়কে দেবে, উভয়ে উভয়কে দেবে না একতরফা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেবে? সমান অধিকার কোথায় বলুন? সমান অধিকার হইল না একচেটিয়া অধিকার হইল? এখানে যদি আপনি সমান অধিকার প্রতিষ্ঠা করতে চান, তাহলে পরিণতিটা কি হবে? দুইটা পথ আছে। হয়তো বলবেন যে স্বামী দিবে স্ত্রীকে 1,00,000 টাকার মোহরানা, আর স্ত্রী দিবে স্বামীকে 1,00,000 টাকার যৌতুক, তখন হইল সমান সমান। তখন কি হইল? সমান সমান। স্ত্রী জিতল না ঠগল? ঠগল। স্ত্রীর পক্ষ থেকে 1 পয়সাও দেওয়ার কথা ছিল না যেখানে, সেখানে শুধু সমান অধিকার প্রতিষ্ঠার জন্য স্বামী যেহেতু 1,00,000 টাকা মোহর দিল, স্ত্রীও তাকে 1,00,000 টাকা যৌতুক দিতে হয়। কোন কারণে? এই অভিশপ্ত সমান অধিকারের কারণে। ইসলামের বিধান বলে স্ত্রী স্বামীকে 1 পয়সাও দেবে না, শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে একটা উল্লেখযোগ্য পরিমাণের একটা সম্পদের অংশ একতরফাভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে। এটার নাম সমান অধিকার না স্ত্রীর একচেটিয়া অধিকার। তারপর এই পর্যন্তই শেষ না এখান থেকে শুরু মাত্র, এখান থেকে শুরু মাত্র। সারা জীবনের খুরাকি দিতে হবে কে কাকে, সমান সমান না একচেটিয়া অধিকার। সারা জীবনের পোশাক দিতে হবে অধিকার সমান সমান না একচেটিয়া। সারা জীবন সসম্মানে বসবাস করার মতো বাড়িঘর দিতে হবে কে কাকে, সমান সমান হইল না একচেটিয়া। ইসলাম যেখানে বিভিন্ন ক্ষেত্রে নারীকে একচেটিয়া অধিকার দিয়ে রেখেছে, সকল প্রকার সম্পদের মুগ্ধ হলে যেখানে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়ে রেখেছে, সেখানে তোমরা সমান অধিকারওয়ালারা নিজেরাই কি বুঝলে, আমাদেরকে কি বুঝাতে চাও? এতটুকু প্রশ্ন করতে পারবেন না যে তোমরা নিজেরাই কি বুঝলা সমান অধিকার, আর আমাদেরকে সমান অধিকার কি বুঝাতে চাও? ইসলাম কি দিল তোমরা কি চাও? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কিন্তু আমার এই আলোচনার সাথে বাহ্যিক দৃষ্টিতে সাংঘর্ষিক হইয়া দাঁড়ায় সূরা নিসার ১১ নম্বর আয়াত। লক্ষ্য করুন, এতক্ষণ আমি আপনাদেরকে কি বুঝাইলাম, সম্পদের মুগ্ধ হলে ইসলামী বিধান নারীকে পুরুষের থেকে কম অধিকার দিয়েছে না সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে। তাহলে সূরা নিসার আয়াতে আল্লাহ কি বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমাদের পিতামাতার তেজ্য সম্পদের ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ, অগ্রাধিকার গেল কোথায়? প্রশ্ন জাগে কিনা, প্রশ্ন জাগে কিনা, অগ্রাধিকার গেল কোথায়? এই আয়াতটাই, যারা সমান অধিকারের ধ্বজাধারী তাদের কাছে এই আয়াতটাই সবচেয়ে বড় আপত্তিকর থেকে কোরআনের, এই আয়াতটাই সবচেয়ে বড় আপত্তিকর থেকে, যে কোথায় নারীর অধিকার কোরআন রক্ষা, ইসলামী বিধানে কোরআন রক্ষা করলো কোথায়? এবার লক্ষ্য করুন, আগেই বলেছি বাবার ঘরে ছেলে জন্ম হইলে লালন পালন করার দায়িত্ব বর্তায় বাবার উপর, কতদিন ছেলে নাবালক থাকবে যতদিন, মেয়ে জন্ম হইলে বিবাহ পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। সুতরাং নারীর জীবনে বিয়ের আগেও নিজের লালন পালনের দায়িত্ব নিজের উপর বর্তায় না, বিয়ের পরেও নিজের লালন পালনের দায়িত্ব নিজের উপর বর্তায় না, সন্তানাদি জন্ম হওয়ার পর নিজের সম্পদের দ্বারা সন্তান লালন পালনের দায়িত্ব ইসলামের আইনে নারীর উপর বর্তায় না। পক্ষান্তরে ছেলে যেদিন থেকে সাবালক হইল সেদিন থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তার নিজের, সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব তার নিজের। সুতরাং ছেলের জীবনে ইসলামের আইন মতে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, দুই নম্বর বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, তিন নম্বর সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানের লালন পালন। বুঝে থাকলে বলুন ইসলামী আইনে ছেলের উপর ছেলের ছেলের খরচের খাত কতটা, মা বাবার সম্পদে অংশ পাইছিল কতটা? অংশ পাইল দুইটা, খরচের খাত আছে তিনটা। স্মরণ রাখুন, আসুন মেয়ের বেলায়, মেয়ে নিজের লালন পালনের দায়িত্ব আছে, স্বামী ফেলার দায়িত্ব আছে, সন্তান ফেলার দায়িত্ব আছে, খরচের কোনো খাতই নেই, তারপরও অংশ পাইল একটা। যার খরচের খাত আছে তিনটা সেও অংশ পাইল দুইটা, আর যার খরচের খাত নাই একটাও সেও অংশ পাইল একটা। এবার বলুন সত্যই কে সমান সমান পাইল আর কে বেশি পাইল? সুতরাং অগ্রাধিকার বহাল আছে। সূরা নিসার ১১ নম্বর আয়াতের বিধান মতেও নারীর অগ্রাধিকার বহাল আছে। বুঝতে পারেননি, বহাল আছে কিনা? সূরা নিসার ১১ নম্বর আয়াতের বিধান মতেও সম্পদের মুগ্ধ হলে নারীর অগ্রাধিকার বহাল আছে। কিন্তু আগেই বলেছি কোরআনের মর্ম নিজে নিজে ফন্ডিতি কইরা বোঝা যায় না, কোরআন উস্তাদের কাছে শিক্ষা বুঝতে হয়। কথা বুঝতে পারলেন? এই সমস্ত পণ্ডিতেরা কোরআন নিজে নিজেই বুঝে, যে কারণে সমস্যা দেখা দেয় আর সমাধান করতে পারেন। বিষয়টা বুঝাবার জন্য, এরা কোরআন কেমন বুঝা বুঝে এটা বুঝাবার জন্য একটা গল্প বলি আপনাদের। ছয়টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। হাতি দেখতে গিয়া একটা অন্ধলোকে হাত বুলাইল হাতির পিঠে, একটা অন্ধলোক হাত বুলাইল হাতির পেটে, একটা অন্ধলোক হাত বুলাইল হাতির পায়ে, একটা অন্ধলোক হাত বুলাইল হাতির লেজে, একটা অন্ধলোক হাত বুলাইল হাতির কানে, আর একটা অন্ধলোক হাত বুলাইল হাতির দাঁতে। এভাবে এক একজন হাতির এক এক অঙ্গে হাত বুলাইয়া যখন ফিরে আসলো, লোকেরা জিজ্ঞেস করলো, অন্ধরা তোমরা হাতি দেখতে গিয়েছিলে, দেখেছ হাতি? হাতি বলেছে, হ্যাঁ ইচ্ছা মতো হাতি দেখেছি। লোকেরা জিজ্ঞেস করে, হাতি কেমন দেখলা? যে লোকটা হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে, হাতি খাটের মতো, বিছানার মতো। যে লোকটা হাতির পেটে হাত বুলাইছিল সে বলে, হাতি দানের গুলার মতো। যে লোকটা হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে, হাতি কলা গাছের মতো। যে লোকটা হাতির লেজে হাত বুলাইছিল সে বলে, হাতি লাঠির মতো। যে লোকটা হাতির কানে হাত বুলাইছিল সে বলে, হাতি কুলার মতো। যে লোকটা হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে, হাতি মূলার মতো। আপনারা কি বলেন, হাতি কুলার মতো না মূলার মতো, না হাতি হাতির মতোই? তাহলে একজনে কুলার মতো আরেকজনে মূলার মতো বলে কেন? এক অংশ দেখেছে আর এক অংশ দেখেনি। এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী পণ্ডিতেরাও কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতের বাহ্যিক তর্জমা দেখেছে, তার মর্ম বুঝেনি, কোরআনের ট্রান্সলেশন শিখেছে, কোরআনের তফসির শিখেনি। এটা বুঝতে পেরেছেন? এতক্ষণে ক্লিয়ার হইল কিনা একটা কথা, যে অনুবাদের দ্বারা কোরআন বোঝা যায় না ব্যাখ্যা ছাড়া? কি বল, কি বুঝলেন বলুন তো? সূরা নিসার 11 নম্বর আয়াতের অনুবাদের দ্বারা কি বুঝি? ছেলে ভাই দুই অংশ, মেয়ে ভাই এক অংশ, কমিত হইল, এইটাই তো বুঝি। তর্জমার দ্বারা কি বুঝলাম? সূরা নিসার 11 নম্বর আয়াতের তর্জমার দ্বারা কি বুঝলাম? ছেলে বেশি পাইল, মেয়ে কম পাইল। তফসিরের দ্বারা কি বুঝলাম? ছেলে কমই ফেলল, মেয়ে বেশিই পাইল। বুঝে থাকতে বলুন, কোরআন তর্জমার দ্বারাই বুঝে আসে না কোরআনের তফসিরের দ্বারা কোরআনের মর্ম বুঝে আসে? কোরআনের তফসির ছাড়া কোরআনের মর্ম বোঝার উপায় নাই, আর উস্তাদ ছাড়া কোরআনের তফসির বোঝার উপায় নাই। এবার কথাটা ক্লিয়ার হয়েছে আপনাদের? কাজেই যারা বলে যে এই আয়াতে নারী নারীকে ঠকানো হয়েছে, কোরআনের ইসলামের এই বিধান নারীকে বঞ্চিত করেছে, ছেলের ছেলের থেকে বঞ্চিত করেছে নারীকে। ছেলের ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের যেমন শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের যেমন জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। সুতরাং একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে এক অংশ, মেয়ে ছেলে দুই অংশ, মেয়ে এক অংশ ভাবে কেন? এখানে এক অংশ ভাইয়া ছেলে কম বেশি পাইল না কম পাইল? হ্যাঁ, এতক্ষণে তফসির বুঝে তর্জমা না, এবার তফসিরের আলোকে বলুন। তর্জমায় তো বোঝা যায় ছেলে বেশি পাইল, তফসিরের দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ, তর্জমায় বোঝা যায় ছেলে বেশি পাইল, মেয়ে কম পাইল। তফসিরের দ্বারা সাব্যস্ত হয়েছে ছেলে কমেই পাইল, মেয়ে বেশি পাইল। বলুন, কোরআনের তর্জমার দ্বারাই কোরআনের মর্ম বুঝে আসে না কোরআনের তফসিরের দ্বারা কোরআনের মর্ম বুঝে আসে? কোরআনের তফসিরের দ্বারা কোরআনের মর্ম বুঝে আসে, কোরআনের তর্জমার দ্বারা কোরআনের মর্ম বুঝে আসে না। এই সমস্ত পণ্ডিতেরা তফসিরের ধারে কাছেও নাই, এরা বাহ্যিক তর্জমা নিয়ে লাভালাভি করে আর বলে যে এই আধুনিকতার সাথে কোরআনের বিধান সাংঘর্ষিক, কোরআন চির আধুনিক, কিয়ামত পর্যন্ত ইসলামের যাবতীয় বিধান চির আধুনিক, আধুনিকীকরণ করা হয়েছে। এমন কোন আধুনিক পরিবেশ পরিস্থিতি আসবে না যা ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে। এই মর্মেই আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। হ্যাঁ, এখানে ধর্মকে নয়, এখানে তোমার ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। কিভাবে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এবার বুঝতে পেরেছেন আপনারা? যারা শুধু বাহ্যিক তর্জমার ভিত্তিতে বলে ছেলেকে ইসলাম বেশি দিল, মেয়েকে কম দিল, এদের জ্ঞানের ফরিদিটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা গল্প আছে, গল্প গল্পটা কি, একটা লোক ছিল অশিক্ষিত মূর্খ, তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছিল। ছেলে একাধারে 10 বছর লেখাপড়া করে, SSC পরীক্ষায় ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করলো। বলুন তো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইলে তার রোল নম্বর কত হয়? 1। বাপ শিক্ষিত না মূর্খ? সে কত রোল নম্বর কত হইলে বেশি নম্বর হয় আর রোল নম্বর কত হইলে কম নম্বর হয় এটা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাবা, মূর্খ বাবা, ছেলেরা জিজ্ঞেস করে পরীক্ষা দিয়েছিলে পাস করেছ? ছেলে বলে পাস করেছি। বাবা জিজ্ঞেস করলো কত নম্বরে? আপনারা কি বলেন, কি বলবে, কত নম্বরে পাস করছো? এক নম্বরে। কয়ে সর্বনাশ করেছ? পাশের বাড়ির ছেলেটা তোমার সাথে লেখাপড়া করলো, একসাথে পরীক্ষা দিল, সে তো দশ নম্বরে পাস করলো, তুমি এত কম নম্বরে কেন? এই এই গুয়া যেমন বুঝে না, দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গোয়ারেরাও বুঝে না, ছেলে দুই অংশ পাইলে বেশি পায় না, মেয়ে এক অংশ পাইলে বেশি পায়। ওইটা ছিল অশিক্ষিত গোয়ার, আর এরা হইল, এরা হইল শিক্ষিত গোয়ার। এই সমস্ত শিক্ষিত গোয়ারদের ভ্রান্তি কোথায়? এরা আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম বুঝে না। কি বুঝে না, কি বুঝে না? আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম। আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আকমাল তুলাকুম দিনাকুম? আল্লাহ এভাবেই বলেছেন, আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে এভাবেই পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের কোনো একটি বিধান কিয়ামত পর্যন্ত মানুষের কোনো পরিবেশ পরিস্থিতির কারণে অচল সাব্যস্ত হবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান বুঝার এবং এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।